রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ পরকালের পথে যাত্রা। ২২ পর্বের এই লেকচার সিরিজে আলোচিত হবে মৃত্যু, কবরের জীবন, রুহের যাত্রা, কিয়ামতের ছোট ও বড় লক্ষণ সমূহ, বিচার দিবস, জান্নাত এবং জাহান্নাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। এই পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় আসবে যখন যার মধ্যে জীবন রয়েছে এমন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সকল প্রাণী মৃত্যুবরণ করবে, সকল প্রকার জীবনের পরিসমাপ্তি হয়ে যাবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আরো বলছেন, মা ইয়ানযুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন, তারা তো কেবল একটি ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাক বিতণ্ডাকালে। কেবল একটা বিকট চিৎকারে সব কিছু স্তব্ধ হয়ে যাবে এবং এটা এত তাড়াতাড়ি হবে যে মানুষ নিজেদের মধ্যে আলোচনা ঝগড়া করতে থাকবে, কিন্তু একসময় হঠাৎ সব কিছু থেমে যাবে এবং তাদের হাতে তখন কোনো সময়ই থাকবে না, পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। নিজের পরিবারের কাছে ফিরে যাব, অসম্পূর্ণ কাজগুলোকে শেষ করব, তাদেরকে ভালো মন্দ কিছু একটা উপদেশ দিব, এই ধরনের কোনো সুযোগ পাওয়া যাবে না। সব কিছু হঠাৎ করে হয়ে যাবে এবং যখন সেই মহা প্রতীক্ষিত সময়টি চলে আসবে, সেই মুহূর্তটি চলে আসবে, তখন সব কিছু বন্ধ হয়ে যাবে, থেমে যাবে, জীবনের সমস্ত স্পন্দন থমকে যাবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না এবং তাদের পরিবার পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না। সেই ভয়ানক কিয়ামতের মুহূর্তটি এত দ্রুত হঠাৎ করে চলে আসবে, এভাবে চলে আসবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সময়টি যখন চলে আসবে কোনো দুইজন ব্যক্তি একটি লেনদেন নিয়ে আলোচনা করতে থাকবে, একজন ব্যক্তি অপরজনের কাছে এক টুকরো কাপড় বিক্রি করছে, কিন্তু সেই সময়টি যখন চলে আসবে তখন তারা তাদের সেই কাপড়ের টুকরো গোটানোর সময়টুকুও পাবে না, বিক্রি করা দূরে থাকুক, এটা তাদেরকে একেবারে থামিয়ে দিবে, হতবাক করে দিবে। ব্যাপারটা এমন দ্রুত হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত চলে আসবে এমন এক মুহূর্তে যখন কোনো একজন মানুষ তার উটের দহন করা দুধ নিয়ে তার বাসায় যাবে, তার উটের দুধ নিয়ে বাড়িতে যাবে, কিন্তু সে সেই দুধের স্বাদ গ্রহণ করতে পারবে না। কিয়ামত চলে আসবে এমন এক মুহূর্তে যখন একজন মানুষ তার হাত উঁচু করবে মুখে খাবার নেওয়ার জন্য, কিন্তু যখন সেই সময় চলে আসবে, হঠাৎ করে চলে আসবে, তখন সেই খাবারের টুকরো মুখের ভিতরে প্রবেশ করানোর সময়টুকু পাবে না। এটা এতটাই দ্রুত হবে যে সব কিছু মুহূর্তের মধ্যে থেমে যাবে। কিভাবে এটা হবে? এটা হবে একটিমাত্র ফুৎকারের মাধ্যমে, একটি ফুৎকার মাত্র, আসুর। কুরআনের বিভিন্ন স্থানে আসুর সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আসুর কি জিনিস? আসুর হচ্ছে একটা সিংহা, আর যিনি এই সিংহাটি ধারণ করে আছেন তিনি হচ্ছেন ফেরেস্তা ইসরাফিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখেছেন, তিনি তাকে দেখে এসেছেন মিরাজের রাত্রে, এবং তিনি তাকে দেখে এসে যা বলেছেন সেটা হচ্ছে এরকম, সেই ফেরেস্তার দৃষ্টি সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। কেন? কারণ তিনি ভয়ে আছেন, একটি আতঙ্কিত অবস্থায় রয়েছেন তিনি নিজেই, না জানি কখন সেই সময়টি চলে আসে, আল্লাহর আদেশ পালনে না আবার দেরি হয়ে যায়। যখন সেই মুহূর্তটি চলে আসবে তখন তিনি আরশের দিকে মুখ ফেরানোর সময়টুকুও পাবেন না, তাই তিনি সব সময় স্থির দৃষ্টিতে আরশের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছেন, বিচার দিবসের কিয়ামতের আগমনের অপেক্ষার জন্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তার চোখগুলো দেখতে জলজলে দুটি তারার মতো উজ্জ্বল বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তার চোখগুলো জলজলে তারার মতো স্থির দৃষ্টিতে আল্লাহ সুবহান তাআলার আরশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আল্লাহর আদেশের অপেক্ষায়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখলেন তার নিজের চোখে, তিনি এরপর এই দুনিয়ার সমস্ত কিছু থেকে সব ধরনের আকর্ষণ হারিয়ে ফেললেন। তারপর তিনি বলেন, কিভাবে আমি নিজেকে উপভোগ করতে পারি, কিভাবে আমি এই দুনিয়ার কোনো কিছুতে বিনোদন খুঁজে পেতে পারি, কিভাবে আমি এই দুনিয়ার কোনো কিছুতে মজা পেতে পারি, যখন একজন ফেরেস্তা সেই সিংহাকে মুখে নিয়ে বসে আছেন, তার কপাল ঝুঁকে আছে সামনের দিকে, দৃষ্টি ফিরে আছে আরশের দিকে, আর কান খুলে সজাগ হয়ে আছে সেই মহা নির্দেশের জন্য যখন তিনি সিংহায় ফুৎকার দিবেন। তিনি অলরেডি মুখে সিংহা নিয়ে বসে আছেন, এমনকি তার কপাল সামনের দিকে ঝুঁকে আছে, দৃষ্টি স্থির হয়ে আছে, কান খুলে আছে, শুধু সেই মহা আদেশের অপেক্ষায় আছেন কখন সেই মুহূর্তটি আসবে যখন তাকে সিংহায় ফুৎকারের আদেশ দেওয়া হবে আর তিনি সেই আদেশ পালন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর কিভাবে আমি এই দুনিয়ার স্বাদ আনন্দ উপভোগ করব যখন ফেরেশতারা সিংহায় ফুৎকারের জন্য অপেক্ষা করে বসে আছে? কখন সেই সময় হবে, কখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কি বার হবে সেদিন? এবং সেটা হবে একটি জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব দিনের সেরা দিন হলো শুক্রবার, জুমার দিন। যেই সাত দিন সূর্য উঠে তার মধ্যে সেরা দিন হচ্ছে জুমার দিন। সেই দিন আদম আলাইহিসাল্লাম সৃষ্টি হয়েছেন, এই দিনেই তিনি জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন, এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, এবং এই দিনেই কিয়ামতের দিবসটি সংঘটিত হবে। আচ্ছা, এবং এই হাদিসটি রয়েছে মিশকাত আল মাসাবিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, সব দিনগুলোকে আমার কাছে এনে হাজির করা হলো এবং আমার কাছে শুক্রবারকে মনে হলো, জুমার দিনকে মনে হলো একটি উজ্জ্বল সাদা আয়নার মতো, খুবই উজ্জ্বল এবং পরিষ্কার, কিন্তু এর মাঝখানের দিকে দেখি একটা কালো দাগ, একটা কালো স্পট। যখন জিজ্ঞাসা করলাম এটা কেন, আমাকে বলা হলো এটা হচ্ছে সেই সময়ের জন্য, অর্থাৎ কিয়ামতের দিবসের জন্য, জুমার দিন, কিয়ামত। আরেকটি হাদিসে তিনি বলেছেন, যেদিন সূর্য ওঠে তার মধ্যে সবচেয়ে পবিত্র দিন হলো জুমুয়া, জুমুয়ার দিন। সেই দিন আদম আলাইহিসাল্লাম সৃষ্টি হয়েছেন এবং এই দিনেই তিনি পৃথিবীতে এসেছেন, এই দিনেই তার তওবা কবুল করা হয়েছে এবং এই দিনেই তিনি মৃত্যুবরণ করেছেন এবং এই দিনেই সেই মুহূর্তটি চলে আসবে, কিয়ামত সংঘটিত হবে। কিন্তু এই হাদিসে অতিরিক্ত নতুন কি তথ্য রয়েছে? এই হাদিসের বাকি অংশে বলা হচ্ছে, এই তথ্যের ফলে, অর্থাৎ জুমুয়ার দিনে কিয়ামত সংঘটিত হবে, এই তথ্যের ফলে প্রাণী জগতের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা যায় সেই সম্পর্কে বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটি প্রাণী জুমুয়ার দিনে ভীত আতঙ্কিত অবস্থায় থাকে, ফজর সালাতের সূর্য উদয় হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আতঙ্কিত অবস্থায় থাকে, কারণ তারা জানে এই দিনেই সেই ঘটনাটি সংঘটিত হবে। তারা আতঙ্কিত অবস্থায় ভয়ে রতস্থ থাকে। ইল্লা জিন ওয়াল ইনসান, শুধু জিন আর মানুষ ছাড়া। আমরা এই জুমুয়ার দিনে, এই শুক্রবার দিনেই যেন অতিরিক্ত সময় নিয়ে ঘুমাই, কোনো চেতনা নেই, বাকি সৃষ্টিকুল ভয়ে থাকে আর আমরা ঘোরাফেরা করি, সপ্তাহের বাকি দিনগুলোতে প্ল্যান প্রোগ্রাম করি জুমুয়ার দিনে কি করব। আমরা এমনভাবে এই দিনের জন্য পরিকল্পনা করি যেন এই দিনটিতে কিছুই হবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন,
وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ
شِنْغَاي ফুৎকার দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন। অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। একটা বিকট শব্দ হবে, সবাই জেগে উঠবে, কিছু লোক ছাড়া, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগাতে চাইবেন না তারা ব্যতিক্রম। এরপর আরেকটি শব্দ হবে, সবাই দাঁড়িয়ে দেখতে থাকবে। এখন কারা সেই ব্যতিক্রম? এই সম্পর্কে আলেমদের মতভেদ ছিল। কেউ বলেছেন তারা হবে জান্নাতের সেবক সেবিকা, জান্নাতের দাসদাসী, কেউ বলেছেন তারা হবে জান্নাতের পবিত্র হুর, হুর আল আইন, কেউ বলেছেন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিসসালাম, কেউ বলেছেন তারা হবে সেই সমস্ত ফেরেস্তা যারা আরশ বহনকারী ফেরেস্তা, কেউ কেউ বলেছেন আশ-শুহাদা, কেউ বলেছেন অমুক তমুক, বিভিন্ন বর্ণনা। কিন্তু সবার শেষে ইমাম আল কুর্তুবি বলেছেন, সঠিক মত হল এই সকল মতকে সমর্থন করার মতো পর্যাপ্ত দলিল একটিও নেই, কোনটি সঠিক তার প্রমাণ নেই, এবং হতে পারে এই সবগুলোই সম্ভব। তিনি আরো বলেন যে আমাদের এটা নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই, কারণ আমাদের যা জানা দরকার সেটা আমরা জানি, আর তা হচ্ছে যে আমরা কেউই সেই ব্যতিক্রম দলের মধ্যে অন্তর্ভুক্ত কেউ নই। এবং আমরাও এটা বলবো যে আমাদের আসলে এটা নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই, কারণ আমাদের যা জানা দরকার, যেই তথ্য আমাদের জানা দরকার, উপকারী বিদ্যা, সেটা আমরা জানি, আর তা হলো আমরা সেই ব্যতিক্রম দলের মধ্যে অন্তর্ভুক্ত কেউ নই। এবং আমাদের যা জানা দরকার সেটা আমরা জানি, আমাদের যা জানা দরকার সেটা আমরা জানি, এই তথ্যটা, এটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা মূলনীতি, কারণ আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে ব্যবহারিক এবং বাস্তববাদী, প্র্যাকটিক্যাল হতে হবে, বাস্তব বুঝতে হবে। আমরা সবসময় সেই বিষয়ে আগে জানবো যেটা আমাদেরকে সাহায্য করবে, আমাদের কাজে লাগবে, আগে ব্যক্তিগতভাবে এরপর সামাজিকভাবে। তো এ কারণেই আমরা দেখতে পাই যখন একজন বেদুইন মসজিদে আসলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, মাতাসা, মাতাসা, কখন আসবে সেই মুহূর্ত, কিয়ামতের মুহূর্তটি কখন আসবে? তো এই লোকটি এমন একটি অবস্থায় এসেছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কথা বলছেন, খুতবা দিচ্ছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার মধ্যে ব্যাঘাত ঘটিয়ে প্রশ্ন করলো, কখন আসবে সেই মুহূর্ত? মাতাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে কোনো মনোযোগ দিলেন না, তিনি খুতবা চালিয়ে যেতে লাগলেন। তো আবার সেই বেদুইনটি জিজ্ঞাসা করলো, কখন আসবে সেই মুহূর্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে কোনো মনোযোগ দিলেন না, তিনি খুতবা চালিয়ে যেতে লাগলেন। তৃতীয়বারের মতো আবার সেই লোকটি, বেদুইন লোকটি, গ্রাম্য লোকটি প্রশ্ন করলো, কখন আসবে সেই মুহূর্ত? মাতাসা, বারবার জিজ্ঞাসা করায় সাহাবারা বিরক্ত হলেন এবং তারা মনে করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্ন করাটাকে পছন্দ করেননি, যার কারণে তিনি খুতবা চালিয়ে যাচ্ছেন এবং তার দিকে কোনো মনোযোগ পর্যন্ত প্রদান করছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শেষ করে এবারে জিজ্ঞাসা করলেন যে কোথায় সেই ব্যক্তি যে বারবার প্রশ্ন করছিল? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই প্রশ্নের জবাবে কি বললেন? মাতাসা, কখন আসবে সেই মুহূর্তে, এর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, প্রশ্নের মাধ্যমে তাকে জবাব দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আচ্ছা তুমি বলো, তুমি সেই দিনের জন্য কি প্রস্তুত করেছো, কেন তুমি সেই দিনের কথা জানতে চাও, তোমার সেটাই জানা উচিত যা তোমার কাজে লাগবে এবং সেই দিনের জন্য তুমি কি প্রস্তুত করেছো বলো। তা আমরা বর্তমানে অনেক এমন ধরনের অনেক কাজ করি যেটা আসলে আমাদের ইমানকে অ্যাকচুয়াল পরিমাণ বাড়ায়ও না কমায়ও না, অর্থহীন অনর্থক কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া ইন্নী আউযু বিকা মিন ইলমান লা ইয়ানফা, আল্লাহ আমাদেরকে সেই জ্ঞান দাও যা আমাদের উপকার করবে, যা আমাদের কাজে লাগবে, কাজে আসবে, এবং সেই জ্ঞান দিও না, সেই জ্ঞান হতে তোমার নিকট পানা চাই, আশ্রয় চাই, যা আমাদের কোনো উপকার আসবে না। বেদুইনটি তখন বলল যে হ্যাঁ, আমি অনেক অনেক বেশি সাওম প্রস্তুত করিনি, অনেক অনেক বেশি সালাতও প্রস্তুত করিনি, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য ভালোবাসা দিয়ে, আল্লাহ এবং তার রাসূলের জন্য ভালোবাসাকে প্রস্তুত করেছি এবং সেই ভালোবাসা দিয়ে নিজেকে তৈরি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। কয়বার শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে? তো কিছু কিছু উলামা বলেছেন যে দুইবার। এদের মধ্যে রয়েছেন ইমাম আল কুরতুবি, ইবনে হাজার, আল্লাহ আসকালানি, তারা বলেছেন যে দুইবার বিকট শব্দ হবে। তো প্রথম শব্দে সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসাফ, আর দ্বিতীয় শব্দে যাকে বলা হচ্ছে আলবাদ, তখন সব কিছু পুনরায় উত্থিত হবে, সব কিছুকে উঠানো হবে। কিন্তু অনেক উলামা বলেছেন যে ফুৎকার তিনটা হবে, প্রথমটা হবে আলফাজা, যে চিৎকার সবার মনে একটি ভয় আতঙ্ক তৈরি করবে, পরেরটা হবে আসাক, যা সব কিছুকে ধ্বংস করে দেবে, আর তিন নম্বরটা হচ্ছে আলবাদ, যা সব কিছুকে পুনরায় উত্থান ঘটাবে। ইবনে কাসির, ইবনে তাইমিয়া, আল কাজী, আবু বকর আল আরবি এবং অন্যান্য উলামাদের মতামত এটাই, পুনরুত্থান বা সব কিছুকে আবার ওঠানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরুত্থান নিয়ে বলছেন
ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদাহুম জামিউল লাদাইনা মুহদারুন ওয়া নুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون
শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে এবং তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলে আসবে। তারা বলবে হায় আমাদের দুর্ভোগ, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উত্থিত করল? রহমান আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন, এটা তো কেবল এক মহানাদ, সে মুহূর্তেই তাদের সবাইকে আমার সামনে এনে উপস্থিত করা হবে। লক্ষ্য করুন, তারা বলবে কে আমাদেরকে এত লম্বা ঘুম থেকে জাগালো? আমাদের সবচেয়ে বাজে একটা অনুভূতি হয়, খারাপ লাগে যখন কেউ হঠাৎ করে আমাদেরকে ঘুম থেকে ডেকে তোলে। যখন আপনি ঘুমিয়ে থাকেন এরপর সাধারণত আপনি চাইবেন ধীরে ধীরে আস্তে আস্তে ঘুম থেকে উঠতে যাইবেন শান্তভাবে, না হলে হঠাৎ করে কেউ এসে একটা আঘাত করে আপনাকে একটা থাপ্পড় দিয়ে উঠিয়ে দিল, আঘাত করে উঠিয়ে দিলে আপনি অপ্রস্তুত অবস্থায় থাকবেন, আপনি বলবেন, আতঙ্কিত হয়ে যাবেন, কি হলো, কে আমাকে ঘুম থেকে উঠালো, হ্যাঁ, এই ধরনের একটা আতঙ্কিত অবস্থায়, অপ্রস্তুত অবস্থায় আপনি নিজেকে পাবেন। তো এবারে আপনি শুধু কল্পনা করে দেখুন যে এমন একটা লম্বা ঘুম থেকে আপনাকে উঠানো হলো যখন আপনি আপনার কবর থেকে উঠে এসেছেন, হঠাৎ করে কবরগুলো উন্মুক্ত হয়ে যাবে, তারা আতঙ্কিত অবস্থায় উঠা মাত্রই দেখতে পাবে পাহাড় পর্বতগুলো চুরমার হয়ে যাচ্ছে, পাহাড় পর্বত একটি আরেকটির সাথে সংঘর্ষে চুরমার হয়ে যাচ্ছে, বিস্ফোরণ ঘটছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, সাগর মহাসাগরে অগ্নিশিখা লেলিহানা আগুন জ্বলছে, চাঁদ তারা তাদের কক্ষপথ থেকে খসে পড়ে যাচ্ছে, সূর্য একেবারে মাথার উপরে এসে দাঁড়িয়ে আছে, পায়ের নিচের মাটি কাঁপতে থাকবে, নিজেদের মাথার খুলি ফেটে উন্মুক্ত হয়ে যাবে, দেখবে আশেপাশের মানুষেরা এমনভাবে দৌড়াচ্ছে যেন তারা মাতাল। মানুষ তখন বলবে এই আমাদের কি হলো, আমরা কি মাতাল হয়ে গেলাম? কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা বলবেন
সুকারা ওয়া মা হুম বিসুকারা وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ
এবং মানুষকে তুমি দেখবে মাতালের মতো, অথচ তারা মাতাল নয়, বরং আল্লাহর আজাবই সুকঠিন। কল্পনা করুন তখন মানুষের অবস্থা কি হবে। তারা চিৎকার করে বলতে থাকবে, হায় আমাদের দুর্ভোগ, হায় আমাদের জন্য দুর্ভোগ, কালু ইয়া ওয়াইলানা, হায় আমাদের জন্য দুর্ভোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমাদেরকে বলছেন যে এই সকল মানুষদের কি অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সেটা বলার আগে আমি চাই যে আপনারাও আমার সাথে একটা দৃশ্য কল্পনা করে দেখুন। একটা অল্প বয়স্ক বাচ্চার কথা চিন্তা করে দেখুন, 1 বছর বয়সের বাচ্চা যে তার কবর থেকে মাত্র উঠে এসেছে। একটা বাচ্চা 1 বছর বয়সের বাচ্চা, 1 বছর বয়সে মারা গেছে, সে এতদিন পরে তার কবর থেকে উঠে এসেছে, মানুষ তাকে কবর দিয়েছে, সে যখন কিয়ামতের সেই পুনরুত্থান দিবসে বের হয়ে আসবে, এই বাচ্চাটা যখন কবর থেকে বের হয়ে আসবে, সে সমস্ত মানব জাতিকে নিজের সামনে দেখতে পাবে। সে দেখতে পাবে সবাই ঘামছে, কেউ ঘাম দিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা, কেউ ঘামে কোমর পর্যন্ত ঢাকা, কেউ ঘামে কাঁধ পর্যন্ত ঢাকা। আর সেই সময়ে সূর্য থাকবে মাথার ঠিক উপরে, তার পায়ের নিচের মাটি কাঁপছে, পাহাড় ভেঙে চুরমার হয়ে ধুলা হয়ে যাচ্ছে, সাগরে আগুন লাগছে, আকাশ ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে, চাঁদ সূর্য তাদের কক্ষপথ থেকে খসে পড়ে যাচ্ছে। আপনার কি মনে হয় সেই সময় সেই 1 বছরের বাচ্চার প্রতিক্রিয়া কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল উইলদান শীবা।
অতএব তোমরা কি রূপে আত্মরক্ষা করবে যদি তোমরা সেই দিনকে অস্বীকার করো যেই দিন বালককে করে দিব বৃদ্ধ। সেদিন সূর্য ঠিক মাথার উপরে থাকবে এবং এতে ওই বাচ্চা ছেলেটার মাথার চুল ধূসর হয়ে উঠবে, বাচ্চা ছেলেটার চুল বৃদ্ধ মানুষের মতো ধূসর হয়ে যাবে সেই দিনের সেই ভয়াবহতার কারণে। ওই বাচ্চাটা কোনো পাপ না করেই চলে গেছে, কিন্তু তার চুলও সেই দিনে ধূসর হয়ে উঠবে। তাহলে আমাদের অবস্থা কি হবে? 1 বছর বয়স্ক একটি বাচ্চা যদি আতঙ্কিত অবস্থায় বৃদ্ধে পরিণত হয় তাহলে আমাদের অবস্থা কি হবে, যারা আমরা প্রতিনিয়ত পাপ করে বেড়াচ্ছি, একের পর এক ভুল করে যাচ্ছি কিন্তু তওবা করছি না, তাহলে আমাদের কি হবে? সেটাই হচ্ছে আসল দিবস, আসল দিন, আল ইয়াউমাল আযীম, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। কিভাবে সেই পুনরুত্থানের ঘটনা ঘটবে যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং মরে পড়ে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটি বৃষ্টি নাজিল করবেন এবং আমরা আমাদের বীজ থেকে, আমাদের চারা থেকে বেড়ে উঠব। আমাদের বীজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের সম্পূর্ণ শরীর নষ্ট হয়ে যাবে, প্রতিটি অংশ মাটি খেয়ে ফেলবে, শুধু একটি ছোট্ট অংশ ছাড়া, যেটা আমাদের মেরুদণ্ডের শেষ ভাগের ছোট্ট একটা অংশ, সেই অংশটুকুর কিচ্ছু হবে না এবং সেই বীজ থেকেই আমাদেরকে পুনরায় তৈরি করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটি বৃষ্টি, আসলে এক প্রকার তরল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করবেন এবং যার মাধ্যমে আমরা আমাদের সেই বীজ থেকে, সেই মেরুদণ্ডের শেষের ছোট্ট সেই অংশ থেকে আবার আমরা বেড়ে উঠব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীতে বলেছেন, 2টি ফুৎকারের মধ্যে ব্যবধান হবে 40। তাকে জিজ্ঞাসা করা হলো, 40 দিন না 40 মাস না 40 বছর? তিনি উত্তর দেননি। সুতরাং কতদিন, কতটুকু সময়, সেই তথ্য আমাদেরকে প্রদান করা হয়নি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আকাশ থেকে কিছু তরল মাটিতে পড়বে এবং আমরা সেভাবেই বেড়ে উঠব যেভাবে বীজ থেকে গাছ বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বীজ থেকে গাছ তৈরি হওয়ার সাথে মানুষের সেই সময় আবার পুনরুত্থানের তৈরি হওয়ার যে তুলনা করে বলেছেন,
ওয়াল্লাহু আল্লাযী আরসালার রিয়াহা ফাতুসীরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহয়াইনা বিল আরদা বাদা মাউতিহা কাযালিকা নুশূর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতপর সেই বায়ু মেঘমালা সঞ্চারিত করে, এরপর আমি সেই মেঘমালাকে মৃত ভূখণ্ডের দিকে পরিচালিত করি, তারপর সেই ভূখণ্ডকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করে দেই, একইভাবে হবে পুনরুত্থান। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মৃত জমিনটার দিকে চেয়ে দেখো, যেটা ছিল মৃত এখন সেটা বৃষ্টির পরে জীবিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওইটাই হলো আমাদের পুনরুত্থানের ঘটনা, এভাবেই হবে পুনরুত্থান, আমাদেরকে আমাদের মৃত বীজ থেকে উদ্গত করা হবে। কার কবর প্রথমে খোলা হবে? উত্তর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কবরটি রয়েছে বর্তমানে মদিনায়, তার কবরটিকে প্রথমে উন্মুক্ত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মানবজাতির নেতা, কিয়ামতের দিনে এবং হাশরের দিনে আমার কবরই প্রথম খোলা হবে। আরেকটি সহিহ হাদিসে এসেছে যে একজন মুসলিম একবার একটি ঘটনার কারণে একজন ইহুদির সাথে তর্ক করছিলেন এবং ইহুদিকে এক পর্যায়ে বলতে লাগলো যে তার নামে যিনি মুসার কাছে তাওরাত প্রদান করেছিলেন, অর্থাৎ সে তার নিজের নবী এবং তাদের কিতাব নিয়ে গর্ব অহংকার করতে লাগলো, শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে লাগলো, তর্ক করতে লাগলো। এবং তখন মুসলিম ব্যক্তিটি ইহুদিকে আঘাত করে বসলো এবং সে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি ব্যক্তিটি বিচার দিল এবং তার পূর্বে সেই মুসলিম ব্যক্তিটি ইহুদি ব্যক্তিকে আঘাত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করা শুরু করেছিল। অর্থাৎ কথা কাটাকাটির এক পর্যায়ে ইহুদি ব্যক্তিটি সে তার নিজের নবী তাওরাত নিয়ে গর্ব করা শুরু করলো আর মুসলিম ব্যক্তিটিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গর্ব করা শুরু করলো। কিন্তু যখন মুসলিম ব্যক্তিটি ইহুদি ব্যক্তিকে আঘাত করে বসলো তখন সেই ইহুদি নালিশ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুসলিমকে বললেন যে আমার স্থানকে মুসা এর স্থানের উপরে দিও না, আমার স্থানকে মুসা এর স্থানের উপরে দিও না, সবার আগে আবা আমার কবর খোলা হলেও আমি দেখতে পাবো মুসা আল্লাহর সিংহাসন ধরে আছেন, আল্লাহর আরশ ধরে আছেন। কিয়ামতের দিনে আমার কবর প্রথমে খোলা হলেও আমি দেখতে পাবো মুসা অলরেডি আল্লাহর আরশ ধরে আছেন, তাই আমি নিশ্চিত নই যে তিনি কি সেই ব্যতিক্রম ব্যক্তিদের মধ্যে হবেন কিনা, তিনি কি সেই মৃতদের অন্তর্ভুক্ত নাকি তার বাইরে থাকবেন। প্রথম ফুৎকার যাকে বলা হচ্ছে আসাক, যেটাতে সব কিছু ধ্বংস হয়ে যাবে, মরে পড়ে থাকবে, কেউ কেউ থাকবেন ব্যতিক্রম মুসা তার মধ্যে ছিল কিনা এই তথ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না এবং তিনি বলেন আমাকে মুসা এর উপরে স্থান দিও না। তো এর আসলে অর্থ কি, মুসার উপরে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্থান দিবেন না, এই কথা রাসূল কেন বললেন, এর অর্থ কি? তো হ্যাঁ, অবশ্যই এটা আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে বলেছেন যে তিনি হচ্ছেন মানব জাতির নেতা, আদম জাতির সাইয়িদ নেতা, এবং আমরাও এটা বিশ্বাস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর সকল আম্বিয়াদের মধ্যে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান না যে আমরা আল্লাহর আম্বিয়াদের মধ্যে কে শ্রেষ্ঠ, কে কার থেকে উত্তম এটা নিয়ে কোনো প্রতিযোগিতা করি, শুধুমাত্র এই কারণে যে তাদের অনুসারী অবিশ্বাসী কুফাররা এতে মন খারাপ করুক, তাদেরকে পরাজিত করার জন্য আমরা যেন কোনো আম্বিয়াকে ছোট না করি, আমরা যেন কে শ্রেষ্ঠ আম্বিয়া সেটা নিয়ে প্রতিযোগিতা করে কোনো আম্বিয়াকে ছোট না করি। কারণ এই আম্বিয়াগণ তারা মূলত ইহুদি খ্রিস্টান কোনো জাতিরই অন্তর্ভুক্ত নয়, তারা হচ্ছেন মুসলিম এবং মুসলিম উম্মারই সদস্য, তারা আমাদেরই লোক। মুসা উম্মতে মুসলিমিনের একজন সদস্য, মুসা আলাহ ইসলাম মুসলিম উম্মার একজন সদস্য, এবং এই কারণেই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে দেখলেন যে আশুরার দিনে ইহুদিরা রোজা পালন করছে, তারা বলছে যে এটা এমন একটা দিন যেদিন আল্লাহ ফিরাউনের কবল থেকে মুসাকে রক্ষা করেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসা যতটা না তাদের লোক তার থেকেও বেশি আমাদের লোক, আমরা এই দিনে রোজা রাখার বেশি হকদার। কারণ ইহুদিরা তারা মুসাকে অনুসরণ করে না, তারা তাদের তাওরাতকে বদলে দিয়েছে, তো কাজেই আমরা এগুলো নিয়ে অমুসলিমদের সাথে কোনো ধরনের প্রতিযোগিতা করবো না। এর মাধ্যমে আল্লাহর আম্বিয়াদেরকে আসলে মূলত অসম্মান করা হয়, তাদেরকে ছোট করা হয়, এবং আম্বিয়া আলাইহিমুসসালাম হচ্ছেন আমাদের উম্মতের সদস্য, তাই আমাদের উচিত নয় যে আমরা কোনো ইহুদির কাছে গিয়ে বলবো যে মুসা আলাইহিসসালাম আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উত্তম কে ভালো। আমাদের উচিত যে আল্লাহর সকল আম্বিয়াকেই শ্রদ্ধা করা, যদিও আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সকল সৃষ্টির মধ্য থেকে বাছাইকৃত শ্রেষ্ঠ, আল মুস্তাফা মিন খালকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের দিবসে আমাদের সবাইকে একত্রিত করবেন, আমরা যেখানেই মারা যাই না কেন, পৃথিবীর যে স্থানেই আমাদের মৃতদেহ পড়ে থাকুক না কেন, এমনকি পৃথিবীর বাইরে মহাকাশে হোক কিংবা সাগর মহাসাগরের অতল গহীনে হোক কিংবা মাটির নিচে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একত্রিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে
ওয়ালিকুল্লিন উজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাসতাবিকুল খায়রাত أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير
তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে একত্রিত করবেন, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল। সমুদ্রের অতল গহীনে, মহাশূন্যের অসীমে যেখানেই থাকুন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই একত্রিত করবেন, কাউকে ছেড়ে দেওয়া হবে না, কারণ এই সৃষ্টি জগতের পুরোটাই আল্লাহর মালিকানাধীন এবং কোনো একজন ব্যক্তিও বাদ যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা,
এবং আমি মানুষকে একত্রিত করব এবং অতঃপর তাদের কাউকেই ছাড়ব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগতের সবাইকে একত্রিত করবেন, এর অর্থ কি? এর মানে কি সেখানে মানুষ বাদে অন্যান্য প্রাণীরাও থাকবে, পশুরাও থাকবে? হ্যাঁ, সেদিন সেখানে পশুরাও থাকবে, সেই দিন পশুদেরকেও একত্রিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, শেষ বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকে একত্রিত করবেন, পশু পাখি এমনকি পোকামাকড় কীটপতঙ্গ সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন হবেন আল আদিল, তিনি তার এই আল আদিল নামটি সেদিন ধারণ করবেন, যার অর্থ ন্যায় বিচারক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার এমন হবে যে দুনিয়াতে যদি কোনো একটি ছাগলের শিং না থেকে থাকতো এবং সেই ছাগলটি যদি কোনো একটি শিংওয়ালা ছাগলের সাথে লড়াইয়ে অসুবিধা ভোগ করত এবং শিংওয়ালা ছাগলটি যদি অতিরিক্ত সুবিধা আদায় করে নিত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই দিন সেই অধিকার বঞ্চিত ছাগলটিকে শিং দিয়ে বলবেন যে তুমি তোমার অধিকার আদায় করে নাও। এবং এরপরে প্রাণী জগতের মধ্যে সকল ধরনের বিবাদের মীমাংসা হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধুলায় পরিণত হয়ে যেতে বলবেন, তুরাব, ধুলায় পরিণত হয়ে যাও, তিনি সবাইকে ধুলায় পরিণত করে দেবেন। এবং এটাই হচ্ছে সেই মুহূর্ত যা দেখে অবিশ্বাসীগণ কুফফাররা বলে উঠবে, হায়, আমিও যদি ধুলা হয়ে যেতাম, এমনিভাবে যদি আমিও ধ্বংস হয়ে যেতাম, আমার যদি কোনো অস্তিত্ব না থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কুফফাররা আফসোস করে বলবে, হায়, আমি যদি কোনো দিন দুনিয়াতেই না থাকতাম, আমার যদি কোনো অস্তিত্বই না থাকতো, আমি যদি কখনো জীবিতই না থাকতাম, আমার যদি জীবনই না থাকতো, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম।
ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা,
ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিন্তু এই কুফররা যখন দুনিয়াতে ছিল তখন তারা কি করেছে? তারা নিজেদের ইচ্ছা মতো চলেছে, টাকা পয়সার লোভে, দুনিয়ার লোভে যা খুশি তারা তাই করেছে। এবং আল হাসর, যেখানে সবাইকে পুনরায় একত্রিত জমায়েত করা হবে, সেই জায়গাটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঠিক সেভাবেই হাসরের দিনে সবাইকে উঠানো হবে যেভাবে যে অবস্থায় তোমরা জন্মগ্রহণ করেছিলে, খালি পায়ে, নগ্ন অবস্থায়, খাতনাবিহীন। আল্লাহ তোমাদেরকে তোমাদের আদি প্রকৃত অবস্থায় নিয়ে যাবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত তিলাওয়াত করেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুব কামা বাদানা আউয়াল খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাঈলিন।
সেদিন আমি আকাশকে গুটিয়ে নিব, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন ভাবে গুটানো হয় লিখিত কাগজপত্র, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব, আমার ওয়াদা নিশ্চিত হক, আমাকে তা পূরণ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তার আদি অবস্থায়, যেভাবে জন্মের সময়ে দুনিয়াতে এসেছিলাম, সেই অবস্থায় আবার উঠাবেন। যখন আমরা জন্মেছি খালি পায়ে, নগ্ন অবস্থায়, সেই অবস্থায় আমাদেরকে আবার জমান উঠানো হবে, জমায়েত করা হবে, সবাইকে নগ্ন অবস্থায় ওঠানো হবে। তো এটা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই অবস্থা সম্পর্কে চিন্তা করলেন এবং তিনি বললেন যে যেখানে নারী পুরুষ একই স্থানে থাকবে এবং তারা উলঙ্গ থাকবে, তাই তিনি জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, নারী আর পুরুষরা কি তখন একে অপরের দিকে তাকাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে, ইয়া আয়েশা, সেই দিনের ঘটনাটি মানুষের একে অপরের দিকে তাকানোর থেকেও বড় আতঙ্কজনক হবে এবং সেই সময় মানুষ অন্য কোনো কিছুর দিকে মনোযোগ থাকবে না, এমনকি তারা এটা বুঝতেও পারবে না যে তারা নগ্ন অবস্থায় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওই দিনটা হবে একটা ভয়ঙ্কর আতঙ্কের একটা দিন এবং এই দিন মানুষ একজন অপরজনের দিকে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এবং এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে প্রথম পোশাক প্রদান করবেন, কারণ যেহেতু সব মানুষই সেই সময় উলঙ্গ অবস্থায় থাকবে, সেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম পোশাক প্রদান করবেন ইব্রাহিম আলাইহিসসালামকে, ইব্রাহিম আল খলিল, তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে তাকে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামকে, জান্নাতের একটা পোশাক প্রদান করা হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এর পরবর্তীতে আমাকে পোশাক প্রদান করা হবে এবং সেটাও জান্নাতের একটি পোশাক হবে এবং এই পোশাকটার মতো পোশাক অন্য আর দ্বিতীয় কোনো ব্যক্তির হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে ভালো পোশাক দেওয়া হবে, কিন্তু প্রথম পোশাক পরানো হবে ইব্রাহিম আলাইহিসসালামকে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অসাধারণ রহমত। ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক ব্যক্তিকে একটি উম্মাহ, একটি জাতি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন, সম্মানিত করেছেন। আরদাল মাহশার বা হাসরের ময়দান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেন, ইয়াউমা তুবদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত وبرزوا لله الواحد القهار.
সেই দিন এই পৃথিবীকে অন্য আরেকটি পৃথিবী দ্বারা পরিবর্তন করে নেওয়া হবে, সেই দিন এই পৃথিবী অন্য পৃথিবীতে পরিবর্তিত হয়ে যাবে, একইভাবে আসমানসমূহ ভিন্ন আসমানসমূহ দ্বারা বদলে যাবে এবং মানুষেরা সবাই হিসাবের জন্য এক মহাক্ষমতাধর অপ্রতিরোধ মালিকের সামনে এসে হাজির হবে। এই পৃথিবী যা আমরা দেখছি সেটা পরিবর্তন হয়ে যাবে, এটা এখনকার মতো আর থাকবে না। পৃথিবীর পরিবর্তনের মধ্যে যদি কিছু উল্লেখ করি তাহলে এর প্রথমটা হবে, এটা সোজা ছড়ানো চ্যাপ্টা সমতল বিছানার মতো হবে এবং সেটা তখন আর গোলাকার থাকবে না, এটা বর্ধিত ছড়ানো বিস্তৃত আকারের হবে। ওয়া ইজাল আরযু মুদ্দাত, মুদ্দাত মানে হলো সমতল এবং বিস্তৃত। এখানে একটি প্রাসঙ্গিক বিষয় বলে রাখা দরকার যে গ্র্যাভিটি বা অভিকর্ষ বল কি। তো অভিকর্ষ হলো যে একটি বস্তুর সাথে পৃথিবীর ভর কেন্দ্রের আকর্ষণ। আপনি গোলাকার অবস্থায় পৃথিবীকে অন্য একটি বস্তুকে আকর্ষণ করতে দেখবেন কারণ এর ভিতরে ভর রয়েছে, এটাই অভিকর্ষ যা ভরের সাথে একটি সমানুপাতিক সম্পর্ক বজায় রেখে চলে। তো যখন আপনি এই গোলাকার একটি অবস্থাকে সমতল অবস্থায় পরিবর্তন করে দেবেন, চ্যাপ্টা বিছানার মতো করে দিবেন, তখন এই পৃথিবীকে যখন সমতল করে দেওয়া হবে এবং একটি সমতল শীটের আকারে বিছিয়ে দেওয়া হবে তখনও এর অভিকর্ষ ক্ষমতা থাকবে, কিন্তু সে এটা ক্রমান্বয়ে হারাতে থাকবে এবং এক সময় যখন একে সমতল করে দেওয়া হবে তখন সে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবে। তাই আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন,
ওয়াইদাল আরযু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত,
যে যখন এই ভূমণ্ডলকে সম্প্রসারিত করা হবে মুহূর্তের মধ্যে সে তার ভেতরে যা আছে সব কিছু ফেলে দিয়ে খালি হয়ে যাবে, পৃথিবী এর গর্ভ অবস্থিত সব কিছু বের করে দেবে, ছেড়ে দেবে, কারণ তখন এর আর কোনো নিজস্ব ভর থাকবে না, এটাকে বিস্তৃত করে দেওয়া হবে এবং বিশাল এলাকা জুড়ে শীতের আকারে ছড়িয়ে দেওয়া হবে। অতএব পৃথিবীকে বিস্তৃত করে দেওয়া হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন মানুষকে জড়ো করা হবে সাদা এলাকায়, যেটা হচ্ছে সাদা বা আফরা, আফরা মানে হচ্ছে ফ্যাকাশে বর্ণের সাদা, তাই এটা উজ্জ্বল সাদা হবে না বরং ফ্যাকাশে বর্ণের সাদা হবে, এবং নকি হচ্ছে খুব সুন্দর এবং বিশুদ্ধ মাটি, তাই যে স্থানে মানুষকে জমায়েত করা হবে সেখানকার পায়ের নিচের মাটি হবে খুবই বিশুদ্ধ এবং সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেছেন যে এই পৃথিবী গোলাকার আকৃতিকে চাপ প্রদান করে ছড়িয়ে দিয়ে বিস্তৃত করা হবে এবং সমতল ভূমিতে পরিণত করা হবে। তাহলে কল্পনা করে দেখুন যে এই পৃথিবী তখন কত বড় একটি এলাকা জুড়ে বিস্তৃত হবে, কারণ এই গোলাকৃতির পৃথিবীকে সমতল করে বিছিয়ে দেওয়া হবে। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তারপরেও এত বড় আকারে পৃথিবীকে বিস্তৃত করে দেওয়ার পরেও আদম সন্তানেরা উম্মতেরা একমাত্র তাদের দাঁড়িয়ে থাকার জায়গাটুকু ছাড়া আর কোনো জায়গা খুঁজে পাবে না, যদিও পৃথিবীকে বিস্তৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার সমস্ত সৃষ্টিকে জড়ো করবেন, মানুষ, জিন, পশু, পোকা, কীটপতঙ্গ, পাখি, এদের সবাইকে যখন একসাথে জড়ো করা হবে তখন সেটা এত বড় জমায়েত হবে যে আপনি শুধুমাত্র আপনার দুটি পা রাখার জায়গাটুকু খালি পাবেন, শুধু দুইটি পা দিয়ে ভর করে দাঁড়ানোর জায়গাটুকু, বাস এতটুকু জায়গা, আর অতিরিক্ত কোনো জায়গা আপনি পাবেন না। মানুষের বিশাল সমাগম হবে এবং তারা সেই কঠিন দিনে একজন অপরজনকে ভিড়ের মধ্যে চাপ দিতে থাকবে, ঠেলা দিতে থাকবে। এবারে আমরা কিয়ামতের দিনের কিছু বর্ণনার দিকে যাব। কিয়ামতের দিন, ইয়াউমুল কিয়ামা, যদিও এটা একটা দিন, একটি দিন, কিন্তু এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা দিন, ভয় ভীতি দ্বারা পরিপূর্ণ। কিয়ামতের দিনের কিছু নিদর্শনের অল্প কিছু আপনাদের সামনে আমি উল্লেখ করব এবং এই দৃশ্যগুলোকে, অবস্থাগুলোকে অনুধাবন করা, উপলব্ধি করা সত্যি আমাদের জন্য খুবই কষ্টকর। এক নম্বর, কিয়ামতের দিনটি হচ্ছে একটি মহান দিন, মহান দিবস এবং একটি ভারী দিন এবং একটি কঠিন দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনকে আখ্যায়িত করেছেন একটি মহান দিবস, সব দিবসের বড় দিবস এবং একটি ভারী দিবস, কঠিন দিবস বলে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা কিয়ামতের দিবসকে ঘিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিইয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন,
এরা কি ভাবে না তাদের সবাইকে একদিন কবর থেকে তুলে আনা হবে এক কঠিন দিনের জন্য, কঠিন দিনের জন্য যেদিন সমগ্র মানব সমাজ সৃষ্টিকুলের মালিকের সামনে এসে দাঁড়াবে, একটি মহান দিন, ইয়াউমুন আযীম। আল্লাহ সুবহান তাআলাকে বর্ণনা করেছেন সাকিল, একটি ভারী দিন হিসেবে। আল্লাহ সুবহান তাআলা বলেন,
ইন্নাহাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াদরুনা ওয়ারাআহুম ইয়াউমান সাকিলা।
এরা কুফাররা বৈষয়িক স্বার্থের এই পার্থিব জগৎকেই বেশি ভালোবাসে এবং পরে যে তাদের উপর একটা কঠিন দিন আসছে সেটাকে উপেক্ষা করে, আর তাই সেই দিনটি হবে একটি ভারী কঠিন দিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন আসিরা, কঠিন দিন বলে। আল্লাহ সুবহানাহু ওয়া
তাআলা বলেন,
সত্যি সেই দিনটি হবে একটি অত্যন্ত কঠিন দিন, অবিশ্বাসীদের জন্য কোনো ধরনের সহজ, কোনো ধরনের স্বস্তি এগুলো থেকে অনেক দূরে একটি কঠিন দিন হবে সেই দিন। দুই নম্বর নিদর্শন কিয়ামতের দিনের ভয়াবহতার, সেই দিনটি হবে একটি ভয়ানক, ভয়ভীতিপূর্ণ, আতঙ্কজনক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ
হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। অবশ্যই কিয়ামতের কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা, সেদিন তোমরা তা নিজেরাই দেখতে পাবে। বুকের দুধ খাওয়াচ্ছে এমন প্রতিটি নারী ভয়াবহ আতঙ্কে তার দুগ্ধ পোষ্যকে ভুলে যাবে। প্রতিটি গর্ভবতী নারী তার গর্ভ অবস্থিত বস্তুর বোঝা ফেলে দেবে। মানুষকে তখন তুমি দেখবে, তখন তোমার মনে হবে তারা বুঝি নেশাগ্রস্ত মাতাল, কিন্তু তারা আসলে কেউই নেশাগ্রস্ত নয়। আর এটা এক ধরনের আজাব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবই অত্যন্ত ভয়াবহ। কল্পনা করুন যে একজন মা তার শিশুকে বুকের দুধ খাওয়ানো থেকে ছুঁড়ে ফেলে দেবে এবং পালিয়ে যাবে। একজন মহিলা যে গর্ভবতী, সে তার গর্ভে যা আছে তা গর্ভপাত করে ফেলে দেবে এবং মানুষ আপনার চারদিকে তাকিয়ে দেখতে পারবে মাতালের মতো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে পালাচ্ছে, ছুটে বেড়াচ্ছে। যদিও তারা মাতাল নয়, মাতাল হওয়ার মতো কিছু খায়ও নি, বরং এই সব কিছুই শুধুমাত্র সেই দিনের ভয়ানক আতঙ্কজনক অবস্থার জন্য, ভয়াবহতার জন্য। কিয়ামতের দিনের ভয় আতঙ্ক থাকবে এবং এত ভয় আতঙ্ক থাকবে, যারা অত্যাচারী জালিম ছিল তাদের দৃষ্টি সেদিন আর নিচে নামবে না, তাদের দৃষ্টি শুধু উপরের দিকে থাকবে, তাদের চোখ নিচে নামবে না, এমনকি চোখের পলক পর্যন্ত পড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون انما يؤخرهم ليوم تشخص فيه الابصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد اليهم طرفهم
হে নবী, তুমি কখনো মনে করো না যে এই জালেমরা যা কিছু করে যাচ্ছে তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিল অবস্থায় রয়েছেন। আসলে তিনি তাদেরকে সেই দিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন, যেদিন যাদের চক্ষু স্থির হয়ে যাবে, তারা আকাশের দিকে চেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দৌড়াতে থাকবে, তাদের নিজেদেরই প্রতি নিজেদের কোনো দৃষ্টি থাকবে না, ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে, তারা উপরের দিকে তাকিয়ে থাকবে, তাদের মাথা ঊর্ধ্বমুখী হয়ে থাকবে এবং তারা আকাশের দিকে তাকিয়ে থাকবে, তাদের চোখ নিচে নামবে না, চোখের পলক পর্যন্ত পড়বে না। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের হৃদয় শূন্য হয়ে যাবে এবং তাদের অন্তর এত হালকা মনে হবে যে তা উড়ে পালিয়ে যাচ্ছে মনে হবে, উড়ে যেতে পারে, এবং তাদের হৃৎপিণ্ড যেন ভয়ে গলায় এসে আটকে থাকবে, তাদের হৃৎপিণ্ড গলার কাছে এসে আটকে থাকবে, অন্তরটা একেবারে হালকা মনে হচ্ছে যেন পাখির মতো উড়ে যাবে। তিন নম্বর নিদর্শন সেই কিয়ামত দিবসের কঠিনতার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দিনের ভয়াবহতা থেকে শান্তি এবং নিরাপত্তা কামনা করছি। দুনিয়াতে আমাদের যত ধরনের সম্পর্ক আছে, যত শক্ত বন্ধন মানুষ হিসেবে আমাদের আরেকজন মানুষের সাথে রয়েছে, হতে পারে আমাদের স্ত্রী, আমাদের পিতামাতা, আমাদের সন্তান কিংবা বন্ধুদের সাথে, কিয়ামতের দিন এই সবগুলো হারিয়ে যাবে। কোনো বন্ধন থাকবে না। পরিস্থিতি এতটাই কঠিন হবে যে এই সমস্ত সম্পর্ক শক্ত বন্ধন উধাও হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ।
এরপর যেদিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সেদিন তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন অবশিষ্ট থাকবে না, না তারা একজন আরেকজনকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, সেদিন কেউ কাউকে কিছু জিজ্ঞাসাও করবে না এবং কোনো ধরনের আত্মীয়তার বন্ধন কোনো সম্পর্ক থাকবে না। দুনিয়াতে আমাদের যে সমস্ত সম্পর্ক ছিল তা সেদিন উধাও হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ফাইযা জাআতি সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ।
অতঃপর যখন একটি বিকট আওয়াজ আসবে সেদিন মানুষ তার নিজ ভাইয়ের কাছ থেকে পালাতে থাকবে, তার নিজের বাবা মা থেকে, স্ত্রী থেকে, এমনকি তার ছেলে মেয়ের থেকেও। সেদিন তাদের প্রত্যেকের জন্য পরিস্থিতি এমন ভয়াবহ হবে যে সেটাই তার নিজের ব্যস্ততার জন্য যথেষ্ট হবে। আপনি আপনার ভাইয়ের থেকে দূরে সরে যাবেন, আপনার মা বাবা স্ত্রী সন্তানদেরকে ভুলে যাবেন, তাদের থেকে দূরে সরে পালিয়ে যাবেন, কারণ তখন আপনি নিজেকে নিয়েই যথেষ্ট ব্যস্ত। চার নম্বর নিদর্শন কিয়ামত দিবসের ভয়াবহতার, কুফফাররা অবিশ্বাসীরা তারা নিজেদেরকে যে কোনো কিছুর বিনিময়ে শাস্তি থেকে বাঁচানোর ইচ্ছা প্রকাশ করবে। তারা সেই দিন যে কোনো কিছু করতে যাইবে। যে কাফের দুনিয়াতে আল্লাহর জন্য একটি পয়সা পর্যন্ত খরচ করতে কিংবা একটা বাক্য একটা শব্দ আল্লাহর জন্য ব্যয় করতে রাজি ছিল না, সেদিন যখন সে নিজের চোখে সেই ভয়াবহ কিয়ামতের দিনকে দেখবে সে তখন সব কিছু দিয়ে দিতে চাইবে, এমনকি পৃথিবী এবং এর মাঝে যা কিছু রয়েছে তাও সে দিয়ে দিতে চাইবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন,
ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহ ওয়া আসাররুন নাদামাত লাম্মা রাআউল আযাব وَقُضِيَ بَيْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ।
যদি প্রতিটি জালেম ব্যক্তির কাছে সেদিন জমিনের সমস্ত সম্পদ এসে জমা হয় তাহলে সে তার সব কিছু মুক্তিপণ হিসাবে ব্যয় করে আমার আযাব থেকে বাঁচার চেষ্টা করবে। যখন এই জালেম মানুষেরা জাহান্নামের আযাব দেখবে তখন তারা মনে মনে ভারী আফসোস অনুতাপ করবে, কিন্তু তখন তা কোনো কাজে আসবে না, সম্পূর্ণ ইনসাফের সাথেই তাদের বিচার মীমাংসা সম্পন্ন হবে এবং তাদের উপর বিন্দুমাত্র জুলুমও করা হবে না। কল্পনা করুন যে আপনি এই সমস্ত পৃথিবীর সমস্ত সম্পদের অধিকারী, এই সমস্ত পৃথিবী আপনার এবং আপনি এই সবটুকু দিয়ে দিবেন শুধুমাত্র নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, এবং তারা নিজেকে বাঁচাতে চাইবে শুধুমাত্র এই সমস্ত পৃথিবী নয় বরং এর দ্বিগুণও যদি তাদের কাছে থাকে, এই দুনিয়ার দ্বিগুণ ডাবল ডাবল তারা দিতে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেন, লিল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিমুল হুসনা ওয়াল্লাযীনা লাম ইস্তাজীবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বিহ উলাইকা লাহুম সুউল হিসাবি ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ।
যারা তার মালিকের আহ্বানে সাড়া দেয় না কিয়ামতের দিন তাদের অবস্থা হবে, তাদের পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তা সমস্ত যদি তাদের নিজেদের অধিকারে থাকতো ও তার সাথে যদি থাকতো আরো সমপরিমাণ সম্পদ তাহলেও আযাব থেকে বাঁচার জন্য তারা তা নির্দ্বিধায় মুক্তিপণ হিসেবে আদায় করে দিত, এমনকি তারা নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য পৃথিবীর দ্বিগুণ ডাবল এবং এর থেকেও বেশি দিতে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইন্নাল লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউক্বালা মিন আহাদিহিম فَلَنْ يُقْبَلَ مِنْ أَحَدِهِمْ مِلْءُ الْأَرْضِ ذَهَبًا وَلَوْ افْتَدَى بِهِ أُولَئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ
যে এটা সুনিশ্চিত, যারা আল্লাহকে অস্বীকার করেছে ও কুফুরী অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারা যদি নিজেদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে এক পৃথিবী পরিমাণ স্বর্ণ মুক্তিপণ হিসাবে খরচ করে, তবুও তাদের কারো কাছ থেকে সেটাকে গ্রহণ করা হবে না। তাদের যদি সমস্ত পৃথিবী ভর্তি স্বর্ণ থাকে, এবং এটা আপনি একবার চিন্তা করে দেখুন যে আমাদের যদি একটা বড় এক টুকরা স্বর্ণ থাকে, একটা চেয়ার বা টেবিলের সমপরিমাণ বড় একটা স্বর্ণের টুকরা থাকে, আমরা কখনোই সেটা সাদাকা হিসেবে দিতে যাব না। কিন্তু সেই দিন সে সারা পৃথিবীর দ্বিগুণ পরিমাণ যদি স্বর্ণও তার কাছে থাকে, সেটাকে সে নিঃসন্দেহে এক মুহূর্তের মধ্যে রাজি হয়ে যাবে মুক্তিপণ হিসেবে প্রদান করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য। কিয়ামতের দিন যখন তারা এই বাস্তবতাকে দেখবে, এবং এটাই হচ্ছে মূল সমস্যা যে আমরা আসলে বাস্তবতা কি সেটা সম্পর্কে ভাবতে রাজি নই, বাস্তবতা সম্পর্কে আমরা চিন্তিত নই, আমরা আসলে একটা স্বপ্নের মধ্যে বাস করছি। একজন সালাফ বলছিলেন যে মানুষ এখন ঘুমিয়ে আছে আর তারা জেগে ওঠে যখন তারা মৃত্যুবরণ করবে। মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে আর যখন মৃত্যুবরণ করে তখন সে তার ঘুম থেকে জেগে ওঠে। আমরা ঘুমন্ত অবস্থায় রয়েছি, আমরা ঘুমিয়ে আছি, যদি আমাদের চোখ সম্পূর্ণ খোলা, কিন্তু আসলে আমরা অসচেতন, আমরা অনেক অনেক পিছিয়ে আছি বাস্তবতা থেকে। আমরা কিয়ামতের দিন যখন অবিশ্বাসী কুফাররা বাস্তব পরিস্থিতি দেখবে, তখন তারা নিজেদের মুক্তিপণ হিসেবে সমস্ত পৃথিবীকে দিয়ে দিতে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এত কঠিন কিছুই চাননি, আর তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন যে কিয়ামতের দিন অবিশ্বাসীদেরকে ধরে আনা হবে এবং জিজ্ঞেস করা হবে যে যদি তোমার সমস্ত পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ থাকে, তাহলে কি তুমি তার বিনিময়ে নিজেকে মুক্ত করতে চাইবে? সে বলবে হ্যাঁ অবশ্যই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, আমি তোমার কাছে এর থেকে অনেক কম পরিমাণ কিছু বিষয় চেয়েছিলাম। দুনিয়াতে আমি চেয়েছিলাম যে তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর ইবাদতের যোগ্য আনুগত্যের যোগ্য কেউ নেই। আমি তোমাকে সালাত আদায় করতে, সিয়াম পালন করতে, জিকির দোয়া করতে বলেছিলাম, সাদাকা দিতে, মুসলিম উম্মার দেখাশোনা করতে, খোঁজখবর নিতে, মানুষের প্রতি অধিকার হক আদায় করতে, এগুলো বলেছিলাম, এতটুকুই। আমি তো তোমাকে সমস্ত পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়ে দিতে বলিনি। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে এবং আমরা অনেক দেরি করে ফেলেছি। এবং আপনি যদি কুরআন পড়েন তাহলে আপনি দেখবেন যে অধিকাংশ জাহান্নামবাসীদের আত্মচিৎকার, হাহাকার, আফসোস আর কান্নার কারণ হচ্ছে এটাই, এই দেরি করার মানসিকতা, এই দীর্ঘসূত্রিতা, যে এখন না পরে, আজ নয় কাল, এই বিলম্ব করার মন মানসিকতার কারণে তারা কিয়ামতের দিন আফসোস, আত্মচিৎকার, হাহাকার আর আহাজারিতে লিপ্ত থাকবে। এবং এই সমস্ত অবিশ্বাসী কুফাররা তারা দুনিয়াতে যে সমস্ত বস্তুবাদী অর্জন সেটাকে কিছুতেই ত্যাগ করতে চায় না। আল্লাহ সুবহানাহু
ওয়া তাআলা বলছেন وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه
সেদিন অপরাধী ব্যক্তি আজাব থেকে নিজেকে বাঁচাতে মুক্তিপণ হিসাবে তার পুত্র সন্তানদেরকে দিতে পারলেও তা দিতে চাইবে, নিজের স্ত্রী এবং নিজের ভাইকেও দিতে চাইবে, এবং নিজের পরিবারভুক্ত এমন আপনজনদেরকেও যারা তাকে জীবনভর আশ্রয় দিয়েছিল, সম্ভব হলে ভূমণ্ডলের সব কিছুকেই সে দিতে চাইবে, তারপরেও জাহান্নাম থেকে সে বাঁচতে চাইবে। আমরা এই আয়াতগুলো বিভিন্ন সময়ে পড়ি, তিলাওয়াত করি, কিন্তু এগুলো নিয়ে আমরা ভাবি না, চিন্তা করি না, এগুলো নিয়ে আমাদেরকে আমাদের মনে কোনো প্রভাব পড়ে না, আমরা এগুলো নিয়ে চিন্তা করি না, কন্টেম্পলেট করি না। আপনি চিন্তা করুন এটা নিয়ে, যে এভাবে ভাবুন যে এটা সত্যি আপনার সম্পর্কে বলা হচ্ছে, আপনার সন্তান। কল্পনা করুন যে আপনি আপনার নিজের সন্তানদেরকে একত্রিত করেছেন এবং তাদেরকে ধরে ধরে জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। কল্পনা করুন যে আপনার নিজের একটা বাড়ি আছে যেটা এখন আগুনে পড়ছে, ভয়াবহ আগুন, উত্তপ্ত আগুনের কুণ্ডলী, এবং আপনি আপনার সব সন্তানদেরকে নিয়ে এসে ওই আগুনে ছুঁড়ে ফেলছেন এবং আপনি আপনার চোখের সামনে তাদেরকে পুড়ে যেতে দেখছেন। আপনি এটা কেন করছেন? নিজেকে বাঁচানোর জন্য, এবং এই বিষয়টাই আপনি করতে চাইবেন কিয়ামতের দিন। আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদের, পরিবার পরিজন, বাবা মা এবং যারা আমাদের পরিবারে আছে, তাদেরকে প্রয়োজনে আগুনে ছুঁড়ে ফেলে দিতে চাইব, আমরা সমস্ত পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়ে দিতে চাইব, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এবং এটা আমরা চাইব শুধুমাত্র জাহান্নামের আগুন চোখে দেখার কারণে, এখনো তার আজাব আমাদের গায়ে এসে স্পর্শ করেনি, শুধুমাত্র সেই ভয়াবহ আগুন দেখার মাধ্যমেই আমরা রাজি হয়ে যাব সব কিছুকে ত্যাগ করতে। মাত্র এক মুহূর্ত জাহান্নামের আগুন দেখার কারণেই আমাদের চিন্তাধারা পরিবর্তন হয়ে যাবে, আমরা যে কোনো কিছু এবং পারলে সব কিছুকে দিয়ে দিতে চাইবো এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাস্তবতা দেখেছেন এবং তিনি যেটা দেখেছেন বলেই তিনি বলেছেন যে যদি তোমরা জানতে যা আমি জানি তাহলে তোমরা খুব কমই হাসতে এবং বেশি বেশি কাঁদতে। আমরা যদি বাস্তবতাকে উপলব্ধি করতাম এই দুনিয়ার সময়টা হেসে খেলে অবসরে কাটিয়ে দিতাম না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ একবার একজন মানুষের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং দেখলেন যে লোকটা হা 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 করে হাসছে এবং মজা করছে। হাসান আল বসরি তাকে হাসতে দেখে বললেন যে ওহে আমার ভাতিজা, তোমাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন? সে বলল না। তিনি বলেছেন তোমাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি তোমাকে জান্নাত দান করবেন? সে বলল না। তিনি বললেন তাহলে তুমি হাসছো এবং মজা করছো কেন? কেন তুমি নিজেকে উপভোগ করছো? এত নিশ্চিন্ত তুমি কিভাবে হয়ে গেলে যে তুমি হা 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 করে হাসছো? তোমার কি কোনো চিন্তার কোনো কারণ নেই? আমাদেরকে এই বিষয়টা গুরুত্বের সাথে নিতে হবে, সিরিয়াসলি নিতে হবে। যদিও ব্যাপারটা এতটাই খারাপ হয় যে আমরা আমাদের সত্যিকার অর্থে সন্তান, স্ত্রী, মা বাবাদেরকে আগুনে ছুড়ে ফেলার বিনিময়ে পৃথিবী পরিমাণ স্বর্ণ বিলিয়ে দেওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে যাইব, যদি এতটাই গুরুত্বপূর্ণ বিষয় হয় তাহলে আমাদের উচিত যে দুনিয়ায় থাকতেই এই বিষয় নিয়ে চিন্তা করা, ভয় পাওয়া এবং এটাকে সিরিয়াসলি গ্রহণ করা। এবং যখন আমরা বলছি যে একটু হলেও ভয় পাওয়ার কথা, কারণ যে আমরা নিজেদেরকে বাঁচাতে যত কিছুই করি না কেন, যত কিছুই দিতে চাই না কেন, কখনো সেটা পর্যাপ্ত পরিমাণ হবে না, সেটা খুব সামান্যই এবং অপর্যাপ্তই রয়ে যাবে। এবং এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বলেছেন যে যদি তোমরা তোমাদের কাউকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য, যদি তোমাদের কাউকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য তার মুখের উপরে উপর হয়ে পড়ে থাকতে হয় এবং তাকে ধরে টেনে তার মুখের উপর ভর করে নিয়ে যাওয়া হয়, তাহলেও এভাবে যদি সে সারা জীবন থাকে তাহলেও সে কিয়ামতের দিন এটাকে খুবই সামান্য, গুরুত্বহীন, তুচ্ছ একটা বিষয় হিসেবে দেখবে, যেন এর কোনো মূল্য নেই। এখানে দেখুন কি ভয়াবহ কথা বলা হচ্ছে, শুধু সিজদা বা জিকির নয়, আপনাকে যদি আপনাকে একটা রাস্তায় মুখের উপর ভর দিয়ে সারা জীবন ভর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টেনে হিজড়া করে নিয়ে যাওয়া হয় এবং এটা যদি শুধুমাত্র আল্লাহর জন্যই আপনি করেন, তবু কিয়ামতের দিন বাস্তব পরিস্থিতি দেখে আপনার এই কাজটাকে মূল্যহীন বলে মনে হবে এবং আপনি তখন বুঝতে পারবেন যে আসলে হক কি জিনিস। হক শব্দটা মানে হচ্ছে সত্য, বাস্তব। বাস্তব কি সেটা সেই দিন মানুষ বুঝতে পারবে, এর আগে নয়। মৃত্যু সত্য, জাহান্নামের আগুন সত্য, জান্নাত সত্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য। মৃত্যু হক, জাহান্নামের আগুন হক, জান্নাত হক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হক। এই সবগুলি হচ্ছে হক, পরিস্থিতি সত্য, বাস্তব এবং সেই ঘটনা অবশ্যই আসবে। এবং পাঁচ নম্বর, কিয়ামতের দিন ভয়াবহ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই দিনের দৈর্ঘ্য, ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে
তা'রুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কান في يوم كان مقداره 50,000 سنة।
এটা হচ্ছে এমন একটা দিন যার দৈর্ঘ্য হবে 50,000 বছর। 50,000 বছর, এটাই সেই দিনের দৈর্ঘ্য, কিয়ামতের দিন। যদিও এটা একটি মাত্র দিন মাত্র, কিন্তু আমরা এটাকে অবশ্যই অনেক বেশি গুরুত্ব দিতে হবে, কেননা এটা একটা দিন হলেও তার দৈর্ঘ্য হবে 50,000 বছরের সমান। এবং এই কারণেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে ইয়া আল্লাহ, আমাদের দিনগুলোর মধ্যে সেই দিনটাকে তুমি সবচেয়ে ভালো দিন করো যেদিন আমরা তোমার সাথে সাক্ষাৎ লাভ করব। কারণ সব দিবসের মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস এবং এটা 50,000 বছরের সমান একটা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তারা এটা দেখে, আমরা এখন কিয়ামতের দিন দেখতে পারছি না, যখন তারা এটাকে দেখবে, আমরা কিয়ামতের সময় বাস করছি না, তাই আমরা এর প্রশংসা করি না, এই বিষয়টাকে বড় করে তুলি না, এই বিষয় নিয়ে আলোচনা করি না এবং এর প্রকৃত গুরুত্ব বুঝতে আমরা ব্যর্থ হচ্ছি। কিন্তু যখন আমরা কিয়ামতের দিনকে দেখব নিজেদের চোখের সামনে, তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এই কিয়ামতের দিনের কথা বলেছেন, বর্ণনা করেছেন। ভবিষ্যতের কিছু ঘটনাও কুরআনে এমনভাবে বলা হয়েছে যেন সেটা ইতিমধ্যেই ঘটে গেছে। ঠিক যেভাবে কুরআনের অতীতের ঘটনাগুলোকে বর্ণনা করা হয়েছে, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে অতীত, বর্তমান সব কিছুই তিনি জানেন এবং তিনি ভবিষ্যতের ঘটনাগুলোকে এমনভাবে বর্ণনা করেছেন যে ইতিমধ্যেই সেই ঘটনাগুলো ঘটে গেছে, ফয়সালা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কিয়ামতের দিনের কিছু কথোপকথন, একজন আরেকজনের সাথে সংলাপ, কথাবার্তা বর্ণনা করেছেন, তো তেমনি ভাবে জান্নাতীদের কথোপকথন আর জাহান্নামীদের কথোপকথনও আল্লাহ সুবহানাহু নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ভবিষ্যতে কি ঘটবে সে ব্যাপারে আমাদেরকে বলেছেন, এবং তাই আল্লাহ বলছেন যে মানুষ যখন কিয়ামতের দিন দেখতে পারবে তখন সে কি করবে। আল্লাহ সুবহানাহু বলেন যে
كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها
তারা কিয়ামতের দিনটিকে দেখতে পারবে, দেখতে পাবে কিয়ামতের দিবসকে, সেদিন এদের মনে হবে তারা একটা সকাল বা একটা বিকাল পরিমাণ সময় দুনিয়াতে পার করে এসেছে, একটা সকাল বা একটা বিকাল পরিমাণ সময়। যখন তারা মানুষ কিয়ামতের দিন দেখবে তখন তারা বুঝবে যে এই দুনিয়ার জীবন কত ছোট ছিল, কারণ শুধুমাত্র কিয়ামতের দিনের একটা মুহূর্ত, একটা সকাল 1000 বছরের চেয়ে বড়। এবং আমরা কথা বলছিলাম যে 50,000 বছরের সমান দীর্ঘ হবে সেই দিন, 50,000 বছর, 500 শতাব্দী, 5000 যুগ, 50,000 বছর, ঠিক এতটাই লম্বা হবে সেই দিনটি। আর তাই এই দুনিয়া যা আপনার কাছে এখন খুবই দীর্ঘস্থায়ী মনে হচ্ছে, আপনার চাহিদা পরিকল্পনা মাফিক সব কিছু করছেন, এরপরও অবসর এত দীর্ঘ মনে হচ্ছে, সময় আছে, এই ধরনের ধারণা যখন আপনার মনে আসছে এটাই হচ্ছে যখন আপনি কিয়ামতের দিন দেখবেন তখন আপনি এই সমস্ত চাওয়া পাওয়াকে ছেড়ে দিবেন। আপনার কাছে এই দুনিয়াকে শুধুমাত্র একটি সকাল বা একটা বিকালের মতো মনে হবে, একটা কফি ব্রেকের মতো মনে হবে, একটা দুপুরে খাবারের বিরতির মতো মনে হবে, ছোট্ট সময় এরকমই মনে হবে, এবং এটাই হচ্ছে এই দুনিয়ার বাস্তবতা। তো আমরা এই দুনিয়াটিকে আসলে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার তার থেকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, যদিও আমরা এটা মানে পছন্দ করি না বা স্বীকার করতে চাই না, কিন্তু আসলে এটাই বাস্তবতা। কারণ আমরা সবসময় দাবি করি যে আমরা আখিরাতকে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার ততটুকু গুরুত্ব দিচ্ছি, দুনিয়াটিকে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার ততটুকু গুরুত্ব দিচ্ছি, এটাই হচ্ছে ইসলাম। কিন্তু সত্য এটাই যে আসলে ইসলামে কোরআনে বলা হয়েছে যে ইয়া আল্লাহ, এবং কোরআনেও এটা বলা হয়েছে যে ইয়া আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাহ। কিন্তু এখানে অবশ্যই একটা অনুপাত আমাদেরকে বজায় রাখতে হবে, আমাদেরকে অবশ্যই এই দুইটিকে যে যতটুকু যোগ্য ঠিক সেই পরিমাণ গুরুত্ব দিতে হবে। আমরা কতদিন দুনিয়াতে থাকবো, ধরুন 100 বছর, অথবা কিয়ামতের দিন কত বড়, 50,000 বছর, তো এদের মধ্যে একটা অনুপাত তৈরি করুন আর এরপর এদের জন্য ততটুকু সময় ব্যয় করুন যতটুকুর যোগ্য তারা। এবং এই কারণে লোকমান হাকিম যখন তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন তখন তিনি বলেন যে এই দুনিয়ার জন্য সেই অনুযায়ী কাজ করো যত সময় তুমি এই দুনিয়াতে কাটাবে, আর আখিরাতের জন্য সেই অনুযায়ী কাজ করো যত সময় তুমি আখিরাতে কাটাবে। তো তাই আমি আপনাদেরকে বলছি না যে আপনি দুনিয়ার জন্য কাজ করবেন না, বরং আমি বলছি যে আপনি কাজ করুন সেই অনুযায়ী যতটুকু সময় আপনি দুনিয়াতে কাটাবেন। আমরা যদি 60, 80 বা 100 বছরের জন্য এখানে বেঁচে থাকি তাহলে ততটুকু সময় ব্যয় করুন যতটুকু সময়ের প্রস্তুতি 60 বা 80 বছরের জন্য নেওয়া প্রয়োজন, কিন্তু আমাদের যে কোটি কোটি বছর অসীম সময়ের জন্য আখিরাতে কাটাতে হবে তার জন্য সেই পরিমাণই সময় ব্যয় করুন যতটুকু এর যোগ্য, অথচ আমরা তা করছি না, আমরা তা করছি না। সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে আমরা তো কবরে মুহূর্তকালের থেকে বেশি অবস্থান করিনি, এবং তারা আল্লাহর নামে শপথ করে বলবে যে আমরা দুনিয়াতে যে শুধুমাত্র 1 ঘন্টার মতো অবস্থান করেছি, কারণ তারা 300, 400 বা 500 বছর ধরে শুধুমাত্র একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। তখন এই দুনিয়ার অবস্থানকে আর কতক্ষণই মনে হবে, কিছুই মনে হবে না। তো কিয়ামত দিবসের কিছু উল্লেখযোগ্য ঘটনা যা তখন ঘটবে, আসমানকে গুটিয়ে নেওয়ার ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন পৃথিবীকে তার হাতের মুঠোয় নেবেন এবং এরপর তিনি আসমানকে গুটিয়ে ফেলবেন খড়কুটোর মতো, কাগজের মতো, আপনারা খড়কুটো দেখেছেন যখন একে গুটিয়ে নেওয়া হয়, তো সেই রকমই সোজা হবে আল্লাহর হাতে সমস্ত মহাবিশ্বকে গুটিয়ে নেওয়াটা, সহজ একটা কাজ হবে। এবং মনে করুন যে আমরা কথা বলছি আসমান নিয়ে, এটা আসলে কত বড় হতে পারে, আমরা পৃথিবীর বাইরে যে বায়ুমণ্ডলের স্তর আছে সেটা নিয়েও কথা বলছি না, বরং এর থেকেও বিশাল কিছু নিয়ে, 7 আসমান যা কিনা একটি আরেকটার উপরে বিস্তৃত সেটা নিয়েও বলছি না, আমরা বাস করছি সবচেয়ে নিচের আসমানে, 7 আসমানের সবচেয়ে নিচের স্তরে, এটা হচ্ছে আসমা দুনিয়া, সবচেয়ে নিচের আসমান। এবং সমস্ত যে সমস্ত তারকারাদি যেগুলো আমরা আকাশে দেখতে পাই, এই ব্যাপারে আলেম এবং মহাকাশ গবেষণা বিজ্ঞানীরা আমাদেরকে বলেছেন যে সেগুলো 100 কোটি আলোকবর্ষ দূরে, এই পৃথিবী আর তারাগুলোর মাঝের দূরত্ব কিলোমিটার বা মাইলের এককে হিসাব করা যায় না, এত দূরে, এবং এতে হিসাব অনেক বড় হয়ে যায়, আপনাকে অনেকগুলো সংখ্যা শূন্য ব্যবহার করতে হবে। তো এই দূরত্বকে এই কারণে হিসাব করা হয় আলোর গতি দিয়ে, যা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে 1 সেকেন্ডে। তাহলে এক বছরে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তো এখন কল্পনা করুন যে তারাগুলো পৃথিবী থেকে শত শত আলোকবর্ষ দূরে অবস্থিত, কত দূরে। তাহলে ওই তারাগুলো থেকে আলো পৃথিবীতে আসতে অনেক সময় কয়েক বছর পর্যন্ত সময় নেয়, প্রতি সেকেন্ডে 300,000 মাইল, 300,000 কিলোমিটার পাড়ি দিতে হবে, সেখান থেকে আলো আসতে কয়েক বছর সময় নেয়। তা আমাদের কাছের নক্ষত্র অবশ্যই সূর্য, কিন্তু সূর্যের পরে সবচেয়ে কাছের নক্ষত্র আমাদের থেকে প্রায় 4.25 আলোকবর্ষ দূরে। এছাড়া আরও কিছু নক্ষত্র আছে যেগুলো হাজার হাজার আলোকবর্ষ দূরে, কিছু নক্ষত্র শত কোটি আলোকবর্ষ দূরে। এর মানে ওই সব নক্ষত্র থেকে আলো পৃথিবীতে আসতে শত কোটি বছর লাগবে, যে আলো প্রতি সেকেন্ডে 300,000 কিলোমিটার পাড়ি দেয়। আর এই সবই হচ্ছে আসসামাদ, দুনিয়া, দুনিয়ার সবচেয়ে কাছের যে আসমান সেখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে
ইন্না যায়্যান্নাস সামাআদ দুনিয়া বিযিনাতিনিল কাওয়াকিব,
আমি তোমাদের নিকটবর্তী আসমানকে নয়নাভিরাম, নক্ষত্র রাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা শুধুমাত্র একটা সাজানো সুসজ্জিত করণ, জিনা, এই বিশাল সৃষ্টি জগৎ যা আমাদের আসলে কত বড় বুঝতে সমস্যা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জাস্ট সজ্জিত করেছেন, সাজিয়েছেন, এবং কিয়ামতের দিন তিনি এটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে নেবেন। আলেমগণ বলেন যে এই সর্বনিম্ন আসমান আকারের দিক থেকে এর উপরের আসমানের তুলনায় বিশাল মরুভূমিতে একটা ছোট্ট আংটির মতো। মরুভূমিতে একটি আংটি ছুঁড়ে মারুন এবং এটাই এই সর্বনিম্ন আসমানের সাথে যারা তাদের উপরের আসমানের তুলনা করছেন তাদের তুলনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলোকে তার হাতের মুঠোয় নিয়ে নেবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত রূপ অনুধাবন করতে পারবো না, এটা আমাদের পক্ষে অনুধাবন করা, চিন্তা করে বের করা কখনোই সম্ভব নয়। আপনি আপনার সাধ্যের সর্বোচ্চ সীমা পর্যন্ত ভাবুন, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বরত্বকে আপনি অনুধাবন করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে
ওয়ামা কাদারুল্লাহু হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কাবাদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন।
আসলে এই মূর্খ লোকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে মূল্যায়নই করতে পারেনি যেভাবে তার মূল্যায়ন করা উচিত ছিল। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোয় এবং আসমান সমূহ একে একে ভাঁজ করা থাকবে তার ডান হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খড়কুটোর মতো এই আসমানকে গুটিয়ে নেবেন, আসমানকে খড়কুটোর মতো, কাগজের মতো গুটিয়ে নেওয়া হবে। এবং এই পৃথিবীর কি হবে এটা আমরা আগেই বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে সমতল বিস্তৃত ভূমিতে পরিণত করে দিবেন, বিছিয়ে দিবেন। পর্বত সমূহের কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া
তাআলা বলছেন وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ।
অতঃপর যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, তা হবে প্রথমবারের একটি ফুৎকার মাত্র, আর তখন ভূমণ্ডল এবং পাহাড় পর্বত নিজের স্থান থেকে উপড়ে নেওয়া হবে। অতঃপর উভয়কে একটা আরেকটার সাথে আছড়ে ফেলে চূর্ণ বিচূর্ণ করে লণ্ডভণ্ড করে দেওয়া হবে, এবং ঠিক সেই দিনই সেই মহা ঘটনাটি সংঘটিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আরো বলেন ওয়াতাকুনুল জিবালু কাল্লাইহিল মানফুশ,
পাহাড়গুলো রং বেরঙ্গের ধুলা তুনার মতো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন
ওয়াল মুরসালাতি উরফা,
যখন পাহাড়গুলোকে ধুলার মতো উড়িয়ে নেওয়া হবে। সমুদ্রগুলোর কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইজাল বিহার উফুজ্জিরাত, এবং আরো বলেন ইজাল বিহার উসুজ্জিরাত। ইজাল বিহার অফুজ্জিরাত মানে যখন সাগরকে উত্তাল করে দেওয়া হবে, সুজ্জিরাত মানে জ্বলন্ত, একে প্রজ্বলিত করে দেওয়া হবে, তাহলে পৃথিবীর সমুদ্রগুলো বিদীর্ণ হবে এবং সাথে সাথে তা পানির মধ্যে আগুন জ্বলতে থাকবে। এটা পানির ক্ষেত্রে কিভাবে ঘটতে পারে, আমরা এখন এই ব্যাপারে অল্প যে সামান্য জ্ঞান থেকে বুঝতে পারি কিভাবে ঘটবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। হাইড্রোজেন বা হিলিয়াম বা ইউরেনিয়ামের পরমাণু ভাঙা যায় এবং অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত করা যায়, আর এটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া, চেন রিয়াকশন, যা কিনা পরবর্তীতে একটা বড় বিস্ফোরণ ঘটিয়ে দেয় এবং আগুন ধরিয়ে দেয়, সশব্দে বিস্ফোরণ এবং আগুন। তো এটা অনেক শক্তিশালী, এবং আপনি খুব অল্প পরিমাণ ইউরেনিয়াম বা অল্প পরিমাণ হাইড্রোজেন নেবেন এবং খুব শক্তিশালী একটি বোমা পাবেন। তো এরকম খুব অল্প পরিমাণেই যথেষ্ট একটা পুরো শহরকে গুলিয়ে দেওয়ার জন্য। তো এখন কল্পনা করুন যে যদি সমুদ্রের প্রতিটি পরমাণুর ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে, তাহলে কি হবে, ওই পরমাণুগুলো নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে আগুনের সৃষ্টি করবে এবং সব কিছু নিয়ে সশব্দে বিস্ফোরিত হবে। তাহলে কি আমাদের দিন আপনার চতুর্দিকে সারা পৃথিবীতে বিশাল বিস্তৃত সমুদ্রে বিস্ফোরণ করবে এবং আগুন জ্বলবে। আসমানের কি হবে, ইয়াওমা তামুরুসসামাওয়া মাওয়া, তা প্রথমে এটি কাঁপতে থাকবে, নড়তে শুরু করবে, এবং আপনি পৃথিবীতে যখন একটি বাড়িতে আছেন, চিন্তা করুন সেটি কাঁপতে শুরু করলো, তো কি হবে যখন সেটা কাঁপতে থাকবে, ভয়ানক শব্দে সেই দেয়ালগুলো এবং ছাদ ভেঙে পড়তে শুরু করবে এবং ছিদ্র হয়ে ভেঙে পড়তে থাকবে, পাথর পড়তে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া
তাআলা বলেন,
ইদা সামাউন ফাতারাত, যখন আসমান ফেটে পড়বে, এবং ইদা সামাউন সাক্কাত, যখন আসমান টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে, যখন আসমান নড়তে শুরু করবে, তখন একটি বড় বাড়ির মতো একটি কর্কশ শব্দে, ভয়ঙ্কর শব্দে এখানে সেখানে ভাঙতে শুরু করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসমান ছিদ্র হওয়া শুরু করবে, ইজাজ সামাউন সাক্কাত, এটা সশব্দ কর্কশ শব্দে ভাঙতে থাকবে, এবং সবার শেষে যা ঘটবে তা হল এবং আসমান ফেটে পড়বে, অতঃপর সেদিন তা বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়াহিয়া মানে ক্ষতিগ্রস্ত ও দুর্বল, আর এটা ভেঙে পড়তে শুরু করবে। সূর্য চাঁদ তারাগুলোর কি হবে? সূর্যকেও গুটিয়ে নেওয়া হবে, তার আলো হারিয়ে যাবে। চন্দ্র সূর্য এবং নক্ষত্রগুলো তাদের প্রত্যেকের কক্ষপথ থেকে ছিটকে পড়ে যাবে, আর এভাবেই সব কিছু একসময় তার স্থানচ্যুত হয়ে ধ্বংস হয়ে পড়ে থাকবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।